الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মুসলমানো মে
মুসলমানদের একটি শ্রেণী এমন যারা নামধারী আলেমদের অন্ধ অনুকরণ করে, যে আলেমদের কাজ হল ফাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করা। তো এদের অন্ধ অনুকরণ করে মুসলমানদের এই শ্রেণী আহমদীয়তের বিরোধিতা করে। অনেকে এমন আছে, বরং এদের সংখ্যা অনেক বড়, যারা ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখে না। এরা শুধু ঈদের নামাজ পড়ে বা সর্বোচ্চ কোনো কোনো সময় জুমার নামাজ পড়ে নে। আর অনেকে এমন আছে যারা ধর্মীয় বিষয়ে কোনো প্রকারের বাড়াবাড়ি পছন্দ করে না, আর আলেমদের পক্ষ থেকে যেই ফতোয়া আরোপ করা হয় তার প্রতি ওরা বীতশ্রদ্ধ, কিন্তু তা সত্ত্বেও ভয়ের কারণে এরা কথা বলে না, চুপ করে থাকে। কিন্তু একটা শ্রেণী এমনও আছে যারা যদিও ইসলাম বা ধর্মের বেশি জ্ঞান রাখে না, কিন্তু অমুসলিমদের পক্ষ থেকে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যে আঙ্গুল উঠানো হয় বা আপত্তি করা হয়, তারা চায় যে এর তদারক হওয়া চাই, এর খণ্ড এর খণ্ডন আবশ্যক, তাদের এদের মুখ বন্ধ করা উচিত। তারা চায় যে ইসলামের সকল ফেরকা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শত্রু এবং দাজ্জালিয়াতের মোকাবেলা করবে বা করুক। পাক ভারতের মুসলমানও এই শ্রেণীতে রয়েছে, আরব বিশ্বের মুসলমানরাও এই শ্রেণীতে রয়েছে, অন্যান্য দেশের মুসলমানরাও এই শ্রেণীভুক্ত। অন্যান্য দেশের মুসলমানদের কতক বা অনেকেই এই শ্রেণীভুক্ত। যারা ইসলামকে শুধু ইসলাম নামে দেখতে চায়, কোনো ফিরকার বরাতে নয়, তাদের পক্ষ থেকে জামাতে আহমদিয়ার বিরুদ্ধে রায় আপত্তি করে বা বিভিন্ন সময়ে এই প্রশ্ন তারা উঠিয়েছে যে ইসলামে ফেরকা তো কম নেই, আপনারা একটা নতুন ফেরকার জন্ম দিয়েছেন, এর কারণ কি? এরা বলে যে যদি আপনারা সত্যি ইসলামের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকেন, তাহলে মুসলমানদেরকে ফেরকাবাজি থেকে আপনারা মুক্ত করুন। এমন প্রশ্নকারীদেরকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাব এদিক থেকে, যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে নিদেন পক্ষে আমাদেরকে মুসলমান মনে করে তারা, বা মুসলমানদের একটা ফেরকা মনে করে, চোখ বন্ধ করে কাফের আখ্যা দেয় না। এমন লোকদের আমি বলব যে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার উপর করুণাবশত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী অনুযায়ী আরশীয় প্রতিশ্রুতি মোতাবেক হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকে প্রতিশ্রুত মসিহ এবং মাহদী হিসেবে এর জন্য পাঠিয়েছেন যেন ফেরকাবাজি নির্মূল হয়, ফেরকাবাজের অবসান ঘটে। আহমদিয়া মুসলিম জামাতে যে সমস্ত মুসলমান অন্তর্ভুক্ত হয়ে হযরত মসিহ মওদকে মোহাম্মদ রাসূলুল্লাহর সালাম পৌঁছাচ্ছে, তারা ইসলামের বিভিন্ন ফেরকা থেকে বেরিয়ে ফেরকাবাজির অবসান ঘটিয়ে প্রকৃত ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এই জামাতভুক্ত হয় বা হচ্ছে। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদের অন্তর্দৃষ্টি দিয়েছেন, তাদের চোখ খুলেছে, তারা ফেরকাবাজিকে বিদায় দিয়ে প্রকৃত ইসলাম গ্রহণ করেছে, সেই হাকাম আদাল বা মীমাংসাকারী ও ন্যায় বিচারকের হাতে বয়াত করেছে, যার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, যেন সমস্ত ভুল রীতিনীতি শিক্ষা বা বেদাত বিভিন্ন ফেরকায় অনুপ্রবেশ করেছে তা প্রকৃত কোরআনী শিক্ষার আলোকে তার সমাধান এবং সুরাহা করা যায়। আর প্রকৃত কোরআনি শিক্ষা অনুসারে মানুষ যেন তা অবলম্বন করে এবং তা মেনে চলে। খোদা তাআলার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষের মহাপুরুষ প্রদত্ত ইসলামী শিক্ষার প্রকৃত আলো এবং তার সুশিক্ষারই এটি সুফল যে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুসারে প্রত্যেক কালেমা পাঠকারীকে মুসলমান মনে করে। কোন ব্যক্তির মুসলমান আখ্যা পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পাঠ করাই যথেষ্ট, আর হাদিস থেকে এটি প্রমাণিত। কিন্তু এর মোকাবেলায় অন্যান্য ফেরকা যদি দেখেন তাহলে দেখবেন যে তাদের সকলেই অন্য ফেরকাকে কাফের আখ্যা দিয়ে রেখেছে, কুফরি ফতোয়া দিয়ে রেখেছে। অতএব ইসলামের জন্য ভালোবাসা যারা রাখে এমন লোকদের এই যে ভুল ধারণা যে উম্মতে মুসলিমা আগেই বহুধা বিভক্ত, জামাতে আহমদিয়া এক নতুন ফেরকার সূচনা করে ফিতনার ভিত্তি রেখেছে, এই ভুল ধারণা কুরআন এবং হাদিসের জ্ঞানের অভাবের কারণে দানা বেঁধেছে। যে কোনো ফেরকার বই পড়ে দেখুন না কেন, আপনি এতে পরস্পরের বিরুদ্ধে কুফরি ফেরকার স্তূপ দেখতে পাবেন। জামাত আহমদের বই পুস্তক পড়লে তাতে ভিন ধর্মীদের ইসলামের উপর যে আক্রমণ হয়েছে তার খণ্ডন পাবেন। মুসলমানদের কাছে তাদের এই আবেদন বা নিবেদন দেখবেন যে এই কাফের আখ্যা দেওয়ার এই যে ভয়াবহ প্রবণতা তা থেকে বিরত হন এবং ইসলামের সেবার জন্য প্রস্তুতি নিন, বা খোদা এবং বান্দার অধিকার প্রদানের জন্য আমাদের কি করা উচিত সে সম্পর্কিত পরিকল্পনা দেখবেন, বা এই কথার উপর তাতে তাকিয়ে দেখবেন যে পৃথিবীতে প্রেম ভালোবাসা শান্তি নিরাপত্তার জন্য আমাদের কি করা উচিত, আর ঘৃণার অঙ্গার বা অগ্নি নির্বাপনের জন্য আমাদের কি কি চেষ্টা করা উচিত। বা তাতে দেখতে পাবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সকলেই সমুজ্জ্বল নক্ষত্র ছিলেন, তাদের প্রত্যেকেই এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, প্রত্যেকে অনুসরণীয় ছিলেন, অনুসরণযোগ্য ছিলেন এবং প্রত্যেকের একটা স্বতন্ত্র মর্যাদা ছিল। তো জামাত আহমদিয়ার বই পুস্তকে এই সুন্দর শিক্ষা আপনি দেখতে পাবেন, কুফরি ফতোয়া নয়। আমি যেভাবে বলেছি যে কুফরি ফতোয়ার স্তূপ আপনি দেখতে পাবেন, যে কোনো ফেরকার ফতোয়ার বই নিন পরস্পরের বিরুদ্ধে তাতে ফতোয়াবাজি আপনি দেখবেন। এই যে শেষ কথা আমি বলেছি অর্থাৎ সাহাবাদের পদমর্যাদা কি ছিল সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি দৃষ্টিপাত করেন তাহলে দেখবেন যে ইসলামের বড় দল দুটি, এর ভিতর আবার দলাদলি রয়েছে, শিয়া এবং সুন্নির কথা বলছি আমি। শিয়া সুন্নি উভয়ই বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, আর সাহাবাদের প্রকৃত মর্যাদাকে খাটো করার বা হেয় প্রতিপন্ন করা থেকে বিরত হয়নি। যে সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রারম্ভিক জীবনে প্রাথমিক জীবনে অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন, এই বাড়াবাড়ি সীমা লঙ্ঘনের কারণে পরস্পরের উপর তারা ফতোয়া লেপন করে, কাফের আখ্যা দেয় এবং এই ধারা অব্যাহত আছে। একদল বাড়াবাড়ি করতে গিয়ে হযরত আলী এবং হযরত হুসাইনের পদমর্যাদাকে অতিরঞ্জিতভাবে পেশ করেছে, আর প্রথম যুগের সাহাবি এবং খোলাফায়ে রাশেদিনের প্রকৃত পদমর্যাদাকে মারাত্মকভাবে পদদলিত করার চেষ্টা করেছে। এদের মোকাবেলায় অন্যরাও কোনো আর বাড়াবাড়িতে কোনো ত্রুটি করেনি। আর এই দুই ফেরকার মাঝে অভ্যন্তরীণ ফেরকাবাজিও রয়েছে, আর এই ফেরকাবাজি আর এই দলাদলে আরও একটি নৈরাজ্যের জন্ম দিয়েছে। এক কথায় এমন মনে হয় যেন এদের সবার উদ্দেশ্য হল ইসলামকে একটি সহিংস কুফরিবাজ এবং ফাসাদ এবং নৈরাজ্যবাদী ধর্ম সাব্যস্ত করা। কিন্তু আমি এখনই বলেছি যে আহমদিয়া মুসলিম জামাতের উদ্দেশ্য বড় সুন্দর এবং অনুপম। ইসলামের সৌন্দর্য এবং আকর্ষণীয় চিত্র তুলে ধরা হল আহমদিয়া মুসলিম জামাতের উদ্দেশ্য। তাই আহমদিয়া মুসলিম জামাতকে এই সমস্ত দল এবং ফেরকার মতো মনে করা, এটি আহমদিয়া মুসলিম জামাতের উপর অনেক বড় একটি অন্যায়। আমরা এখন মহরমের মাস অতিবাহিত করছি, আর প্রত্যেক বছর এই মাস এসে থাকে আমাদের জীবনে। যে সমস্ত দেশে সুন্নি এবং শিয়াদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেখানে মহরমের মাসে উভয় পক্ষের প্রাণ এবং সম্পদের ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাই। পাকিস্তান হোক বা ইরাক বা অন্য কোন দেশ হোক, সর্বত্র মহরমে কোনো না কোনো ফাসাদ এবং নৈরাজ্য দেখা যায়, প্রাণ এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়। যদিও এই ক্ষয়ক্ষতি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু মহরমে বিশেষ করে মানুষ সীমা লঙ্ঘন করে। এক্ষেত্রে আমি যেভাবে বলেছি, যারা কুফরিবাজি করে বা কাফের আখ্যা দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা কালো করে ফেলেছে, অনেক ম্যাটেরিয়াল আমার সামনে আছে, কিন্তু এত নোংরা ফতোয়া এবং গালাগালি রয়েছে যে দৃষ্টান্ত হিসাবে আমি এখানে তা তুলে ধরতে চাই না। আজকে আমি শুধু এই যুগের মীমাংসাকারী এবং সুবিচারক মসীহ মওউদ আলাইহিসসালামের প্রজ্ঞাপূর্ণ উক্তি এবং লেখা, যা তিনি খোলাফায়ে রাশেদিন সাহাবা হযরত ইমাম হুসাইন, হাসান এবং আলী সম্পর্কে যা বর্ণনা করেছেন, তা উপস্থাপন করব। তা থেকে বোঝা যাবে যে কত সুন্দরভাবে তিনি আলাইহিসসালাম ফ্যাসাদ এবং নৈরাজ্যের ভিত্তিকে মূল থেকে উৎপাটনের কাজ করেছেন। এগুলো আমি একত্রিত করেছি, শত শত পৃষ্ঠা বা কয়েকশত পৃষ্ঠার ম্যাটেরিয়াল আমার সামনে আছে, কিন্তু এখন সময়ের দৃষ্টিকোণ থেকে গুটিকতক আপনাদের সামনে উপস্থাপন করব। আহমদিয়া মুসলিম জামাতে বিভিন্ন ফেরকা থেকে মানুষ আসছে, বয়াত করছে, যাদের এখনো সঠিক তরবিয়ত হয়নি, তাদের জন্য এসব শোনা আবশ্যক। আর কত কেমন মানুষ যাদের দৃষ্টান্ত আমি প্রথম দিকেই তুলে ধরেছি, যে অনেক সময় তারা এমটিএ দেখে বা দুইটি খুতবা শুনে জামাতে তাদের বৈধ আগ্রহ দেখা যায় বা ইসলামের প্রতি তারা ভালোবাসা রাখে, কিন্তু তাদের মাথায় একটি প্রশ্ন জাগে যে আহমদিয়া মুসলিম জামাত অন্যান্য ফেরকার মতো বা অন্যান্য ফেরকার মতো একটি ফেরকা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের উদ্ধৃতি তাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হল তাদের সামনে এটি স্পষ্ট করা যে হযরত মসীহ ইসলাম ইসলামের বিভিন্ন ফেরকাকে ঐক্যবদ্ধ করতে এসেছেন, সকল প্রকারের বাড়াবাড়ি থেকে তাদেরকে মুক্ত করতে এসেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুসলমানদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন এবং এলহাম করেছেন যে ধরা পৃষ্ঠে যত মুসলমান রয়েছে তাদেরকে এক অনন্য ধর্মে সমবেত করো। তাই তিনি এসেছেন সব ফেরকাকে নির্মূল করার জন্য, আর এক হাতে একই ধর্মের উপর সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য। তো কিছু উদ্ধৃতি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেভাবে আমি বলেছি। সর্বপ্রথম আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সেই উদ্ধৃতি তুলে ধরছি, যাতে তিনি খোলাফাদের রীতিনীতি অনুসরণ করাকে মোমেন হওয়া বা মুসলমান হওয়ার লক্ষণ এবং পরিচয় হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার অভিজ্ঞতা হল কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আলাইহিমের রঙে রঙিন না হবে ততক্ষণ কোন ব্যক্তি মুসলমান বা মোমেন হতে পারে না। তারা এই ইহজগৎকে ভালোবাসতেন না, বরং তারা নিজেদের জীবন আল্লাহ তাআলার পথে উৎসর্গ করে রেখেছিলেন। খোলাফায়ে রাশেদিনের পদমর্যাদা সম্পর্কে হজরত মসীহ মওউদ আলাইহিসসালাম সিররুল খিলাফা বইয়ের 328 পৃষ্ঠায় বলেন, আমি পৃষ্ঠা নাম্বার বলছি এই জন্য যে এটি একটি আরবি বই, আরবি অনুবাদকদের সকালে আমি পৃষ্ঠা নাম্বার দিয়েছি যেন অনুবাদের কাজ সহজ হয়। হজরত মসীহ মওউদের ভাষা মূল শব্দে যদি শোনানো হয় আরবদের উপর এর গভীর প্রভাব পড়বে। অনুবাদক আরবি জানলেও সেই প্রভাব সৃষ্টি করতে পারে না যেভাবে হজরত মসীহ মওউদ ইসলাম নিজে বর্ণনা করেছেন এবং প্রভাব সৃষ্টি করেছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলার কসম, খোলাফারা তারা এমন বীর পুরুষ যারা সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু ইসলামের সাহায্যের জন্য মৃত্যুর মুখে ঝাঁপ দিতে দ্বিধা করেননি। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজ পিতা মাতা ও সন্তান সন্ততিকে পরিত্যাগ করেছেন। তারা বন্ধু এবং প্রিয়জনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেদের ধন সম্পদ ও জীবন উৎসর্গ করেছেন, তা সত্ত্বেও নিজ কর্মকে তুচ্ছ মনে করে তারা কাঁদতেন এবং অনুশোচনা করতেন। বিশ্রামের জন্য আপন সত্তাকে সামান্য অধিকার প্রদান করা ছাড়া তাদের চোখ সুখনিদ্রা যাপনের জন্য কমেই বন্ধ হত, আর তারা মোটেও আরামপ্রিয় ছিলেন না। সুতরাং তোমরা কি করে এই কথা ভাবতে পারো যে তারা অত্যাচারী ছিলেন, সুবিচার করতেন না, অত্যাচার নিষ্পেষণ করতেন, অথচ তাদের সম্পর্কে এটি প্রমাণিত যে তারা কামনা বাসনার অনুসরণ করতেন না এবং খোদা তালার দরবারে বিনত থাকতেন। এটি এমন এক জাতি ছিল যারা খোদার ভালোবাসায় সম্পূর্ণভাবে নিবেদিত ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আরও বলেন যে তারা সবকিছু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং ইসলামের জন্য উৎসর্গ করে রেখেছিল এবং খোদার সত্তায় তারা বিলীন ছিলেন। পুনরায় সিররুল খিলাফার 355 পৃষ্ঠায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন যে তিনি রাদিয়াল্লাহু আনহু একজন পূর্ণ তত্ত্বজ্ঞানী, নম্র স্বভাব সম্পন্ন এবং দয়াদ্র প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বিনয়ের সাথে দারিদ্রের মাঝে জীবন কাটিয়ে দিয়েছেন। অত্যন্ত ক্ষমাশীল, স্নেহশীল এবং দয়ালু ছিলেন তিনি। ললাটের জ্যোতি দেখেই তাকে চেনা যেত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল। সর্বশ্রেষ্ঠ সৃষ্টির আত্মার সাথে তার আত্মা ছিল একাকার। তার আত্মা সেই জ্যোতিতেই উদ্ভাসিত ছিল যেই জ্যোতিতে তার নেতা আল্লাহর প্রেমাস্পদ মুহাম্মদ রাসূলুল্লাহকে আচ্ছাদিত করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির ঔজ্জ্বল্য এবং তার মহান কল্যাণ ধারায় তিনি নিজেকে বিলীন করেছিলেন। কোরআনের ব্যুৎপত্তি অর্জন এবং নবীনতা মানবতার গর্ব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি ছিলেন স্বতন্ত্র। পারলৌকিক জীবনের স্বরূপ এবং ঐশী রহস্যাবলী যখন তাঁর সামনে স্পষ্ট হয়ে গেল, তখন তিনি ইহজাগতিক সকল বন্ধন ছিন্ন করে, দৈহিক সম্পর্ক পরিত্যাগ করে প্রেমাস্পদের রঙে রঙিন হয়ে যান এবং শুধু এক অভীষ্ট লক্ষ্য অর্জনের খাতিরে নিজের সব চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দেন। তাঁর প্রাণ জাগতিক কৌলুষ থেকে মুক্ত হয়ে এক সত্য অদ্বিতীয় সত্তার রঙে রঙিন হয় আর বিশ্ব প্রতিপালকের সন্তুষ্টির সন্ধানে নিজেকে তিনি বিলীন করেন। আর সত্যিকারের ঐশী প্রেম যখন তার সব শিরা উপশিরায় হৃদয়ের, আর প্রকৃত ঐশী প্রেম যখন তার শিরা উপশিরা এবং হৃদয়ের গভীরতম স্থানে এবং অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে স্থান করে নেয়, আর তার কথায় ও কাজে উঠাও বসায় সে প্রেমের জ্যোতি যখন প্রকাশ পেতে লাগলো, তখন তাকে সিদ্দিক নাম দেয়া হল। অর্থাৎ সম্পূর্ণভাবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সত্তায় তিনি বিলীন হয়ে গেলেন, তখনই তিনি সিদ্দিক উপাধি পেলেন। এই হল তার পদমর্যাদা। পুনরায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিদ্দিক পদমর্যাদার ব্যাখ্যা করেছেন মসীহ মওউদ, উল্লেখ করেছেন কিভাবে তিনি সেই পদমর্যাদা পেয়েছেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে সিদ্দিক উপাধি দিয়েছেন, আল্লাহ তালাই ভালো জানতেন যে তার ভিতর কি কি পরাকাষ্ঠা ছিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাও বলেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বের কারণ হলো সেই বিষয় যা তার হৃদয়ে বিরাজমান। যদি গভীর দৃষ্টিতে দেখা হয় তাহলে বোঝা যাবে যে হযরত আবু বকর যে নিষ্ঠা প্রদর্শন করেছেন তার নজির খুঁজে পাওয়া ভার। সত্য কথা হলো প্রত্যেক যুগে যে ব্যক্তি সিদ্দিকের পরাকাষ্ঠা অর্জনের বাসনা পোষণ করবে তার জন্য আবু বকরের বৈশিষ্ট্য এবং প্রকৃতি নিজের মাঝে সৃষ্টি এবং ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে, আর এরপর যথাসাধ্য চেষ্টা করতে হবে। যতদিন আবু বকরের ছায়া তার মাঝে সৃষ্টি না হবে এবং সেই রঙে রঙিন না হবে, সিদ্দিকের বৈশিষ্ট্য এবং পরাকাষ্ঠা তার মাঝে সৃষ্টি হতে পারে না। তিনি বলেন যে আবু বকরের ফিতরত কি, আবু বকরি বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনার সময় নেই, এজন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। সংক্ষেপে কেবল একটি ঘটনা উল্লেখ করছি, তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দিকে ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছেন, ফিরে আসছিলেন, পথিমধ্যেই এক ব্যক্তির সাথে তার দেখা। তিনি তার কাছে মক্কার খবরাখবর জিজ্ঞেস করেন, বলেন যে নতুন কোনো কথা শোনাও। এটি রীতি যে মানুষ যখন সফর থেকে ফিরে আসে পথে স্বদেশী কারোর সাথে দেখা হলে দেশের অবস্থা মানুষ তার কাছ থেকে জানতে চায়। সে ব্যক্তি উত্তর দিল, উত্তরে বলল নতুন কথা হলো তোমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার দাবি করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনেই বললেন যদি তিনি দাবি করে থাকেন নিঃসন্দেহে তিনি সত্য। এই একটি ঘটনা থেকে, এই একমাত্র ঘটনা থেকে বোঝা যায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে তার কত ভালো ধারণা ছিল, নিদর্শনের কোনো প্রয়োজন আছে বলে মনে করেননি। আর সত্য কথাও এটি, নিদর্শন সে চায় যে দাবিকারকের অবস্থা সম্পর্কে অনবহিত হয়, যেখানে আত্মাভিমান বাদ সাধে এবং মানুষ আরো জানতে চায়। কিন্তু যে ব্যক্তি কারো অবস্থা সম্পর্কে পূর্ণ অবহিত থাকে তার নিদর্শনের দরকার কি। এক কথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পথিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির কথা শুনে মেনে নিয়েছেন। এরপর যখন মক্কায় আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন যে আপনি কি নবী হওয়ার দাবি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ আমি দাবি করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন যে আপনি সাক্ষী থাকুন যে আমি আপনাকে সর্বপ্রথম সত্যায়নকারী। হযরত আবু বকরের এমন কথা বলা কথা সর্বস্ব ছিল না, বরং কাজের মাধ্যমে এই কথাকে সত্যায়ন করেছেন। মৃত্যু পর্যন্ত এর উপর প্রতিষ্ঠিত ছিলেন, মৃত্যুর পরও সঙ্গ পরিত্যাগ করেননি। এই বিশ্বস্ততা এবং ত্যাগের স্বাক্ষর কিভাবে রেখেছেন আবু বকর? হযরত মসীহ মওউদ বলেন যে একবার গুটিকতক শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্জনে একা পেয়ে তাকে জব্দ করার চেষ্টা করে তার গলায় কাপড় বেঁধে সেটিকে মোচড়াতে থাকে। তিনি ঈসা আলাইহিস সালামের প্রাণবায়ু নির্গত হওয়ার আশঙ্কা দেখা দেয়। দৈবক্রমে আবু বকর সেখানে আসেন, বড় কষ্টে তাকে মুক্ত করেন। আর এই কারণে সেই শত্রুর আবু বকরকে এত বেশি মারপিট করে যে তিনি চেতনা হারিয়ে ফেলেন, ভূপাতিত হন। উম্মতের প্রতি আবু বকরের মহান অনুগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মসীহ মওউদ বলেন একইভাবে এই আয়াতের ভিত্তিতে হযরত আবু বকরের এই ব্যাখ্যা স্পষ্টভাবে প্রমাণ করে, অর্থাৎ ওমা মুহাম্মদ ইল্লা রাসূলের এই ব্যাখ্যা করা স্পষ্টভাবে প্রমাণ করে যে তার দৃষ্টিতে হযরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন। কেননা যদি এই আয়াতের অর্থ এটি হয় যে পূর্বের নবীদের মাঝে কতক নবী জনাব খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বে ইন্তেকাল করেছেন আর কতক রাসূলুল্লাহর যুগের পরেও ইন্তেকাল করেননি, এমন ক্ষেত্রে এই আয়াতের এই ব্যাখ্যা সঠিক হতে পারে না, কেননা অসম্পূর্ণ প্রমাণ যা সর্বব্যাপী না হয় সেটি প্রমাণ হতে পারে না, আর অতীতের সকল লোককে বৃত্তের মতো পরিবেষ্টন করতে পারে না, তা প্রমাণ আখ্যায়িত হতে পারে না। এই ভিত্তিতে হযরত আবু বকরের ব্যাখ্যা অর্থহীন প্রমাণিত হয়। আর স্মরণ রাখা উচিত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পূর্বের সকল নবীর ইন্তেকাল সম্পর্কে যে প্রমাণ উপস্থাপন করেছেন, কোন সাহাবি এই কথাকে অস্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেনি, অথচ সব সাহাবি তখন উপস্থিত ছিলেন, সবাই তার কথা শুনে নির্বাক হয়ে যায়। এটি থেকে বোঝা যায় যে এ সম্পর্কে সাহাবাদের এজমা হয়েছে, আর সাহাবাদের এজমা একটি অসাধারণ প্রমাণ, আর ভ্রষ্টতা সম্পর্কে এমন এজমা হতে পারে না। তো হযরত আবু বকর এই উম্মতের প্রতি যেমন অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহ রাজের এটি একটি। ভবিষ্যতে যেই ভ্রান্তি মাথা চাড়া দিতে পারত, তার সত্য খেলাফতের যুগে এইভাবে সত্য সত্যের দ্বার খুলে দেন, তা ভ্রষ্টতার বন্যার সামনে এমন একটি বাঁধ বেঁধেছেন যে এই যুগের মৌলবীদের সাথে সমস্ত মৌলবীরাও যদি গাঁটছড়া বাঁধে তাহলেও তারা এই বাঁধ ভাঙতে পারবে না। তাই আমরা দোয়া করব আল্লাহ তাআলা হযরত আবু বকরের উপর সহস্র রহমত নাজিল করুন, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র এলহাম পেয়ে এই সিদ্ধান্ত দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এছাড়া এক ভয়াবহ ফিতনা এবং নৈরাজ্য দূরীভূত করার জন্য হযরত আবু বকরের যে মহান ভূমিকা রয়েছে সেই সম্পর্কে হযরত মসীহ মওউদ বলেন যে সেই যুগেও মুসাইলামা মানুষকে তার চতুর্পাশে সমবেত করেছিল, এমন সময়ে হযরত আবু বকর খলিফা হয়েছেন। মানুষ কি ভাবতে পারে যে কত বিশাল সমস্যার পাহাড়ের তিনি সম্মুখীন হয়েছেন যদি তার হৃদয় দৃঢ় না হতো? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের বৈশিষ্ট্য, তার ইমানে না থাকতো তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতেন, তিনি ত্রস্ত হতেন এবং ভীরুতা দেখাতেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর রঙে রঙিন ছিলেন, রাসূলুল্লাহর প্রতিচ্ছায়া ছিলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বৈশিষ্ট্যের ছাপ তার মাঝে ছিল, তার হৃদয় বিশ্বাসের জ্যোতিতে আলোকিত ছিল, তাই সেই সৎসাহস এবং অবিচলতা দেখিয়েছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহর পরের দৃষ্টান্ত খুঁজে পাওয়াবার। তার জীবন ছিল ইসলামের জীবন। এটি এমন একটি বিষয় যার সম্পর্কে দীর্ঘ কোন বিতর্কের আর প্রয়োজন নেই। সে যুগের অবস্থার উপর দৃষ্টিপাত করো, আর এই নিরিখে দেখো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের যে সেবা করেছেন সেই সম্পর্কে আমি সত্য সত্যই বলছি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য দ্বিতীয় আদম ছিলেন। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে যদি মহানবী সাল্লাল্লাহু ইসলামের পর আবু বকরের সত্তা না হতো তাহলে ইসলামও থাকত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অনেক বড় অনুগ্রহ যে তিনি ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, তার ইমানি শক্তির বলে সমস্ত বিদ্রোহীদের শাস্তি দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠিত করেছেন, সেভাবে করেছেন যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি সত্য খলিফার মাধ্যমে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনব। এই ভবিষ্যৎবাণী আবু বকরের খেলাফতের যুগে পুরা হয়েছে, স্বর্গমর্ত ব্যবহারিক রূপে আক্ষরিকভাবে এই সাক্ষ্য দিয়েছে। এটি হল সিদ্দিকের সংজ্ঞা, তার ভিতর সত্যতা সত্যনিষ্ঠতা পরম পর্যায়ের থাকা আবশ্যক। এরপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পবিত্র পদমর্যাদা, রসুল প্রেম এবং নিষ্ঠা আন্তরিকতা সম্পর্কে হযরত মসীহ মওউদ বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যান, দেখেন ঘরে কোনো আসবাবপত্র নেই, তিনি এক চাটাই বা মাদুরে শায়িত, মাদুরের ছাপ তার পিঠে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই অবস্থা দেখে হযরত ওমর ঢুকুরে কেঁদে ওঠেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন যে হে ওমর কেন কাঁদছ? হযরত ওমর বলেন যে আপনার কষ্ট দেখে আমি অশ্রু সংবরণ করতে পারছি না। রোম এবং ইরানের বাদশারা যারা কাফের তারা বিলাসবহুল জীবনযাপন করছে আর আপনি এত কষ্টে জীবন কাটিয়ে দিচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বস্তু জগতের সাথে আমার সম্পর্কই বাকি, আমার দৃষ্টান্ত সেই পথিকের ন্যায় যে প্রচণ্ড দাবদাহে এক উঁটে সফর করে, দুপুরের প্রচণ্ড তাপে সে যখন জর্জরিত হয়। সেই সফরকালে বিশ্রামের জন্য এক বৃক্ষের ছায়াতলে যাত্রা বিরতিতে কয়েক মিনিট পর আবার সেই একই গরমের ভিতর সফর আরম্ভ করে। হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর পবিত্র পদমর্যাদা সম্পর্কে অন্যত্র হযরত মসীহ মওউদ বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর পদমর্যাদা সাহাবাদের মাঝে কত বড় ছিল তাকে জানো? এমনকি অনেক সময় তার মতামত অনুসারে কোরআনে করিম অবতীর্ণ হতো। তার সম্পর্কে এই হাদিস রয়েছে যে শয়তান ওমরের ছায়াকেও ভয় করে। আরেকটি হাদিস আছে যে যদি রসুল্লাহ বলেছেন আমার পর যদি নবী হওয়ার থাকতো তাহলে ওমর নবী হতো। তৃতীয় আরেকটি হাদিস রয়েছে যে পূর্বের বিভিন্ন উম্মতে মহাদ্দেস হয়েছে, এই উম্মতে যদি কেউ মহাদ্দেস থেকে থাকে তাহলে তিনি হলেন ওমর। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু সম্পর্কে বলেন যে ভবিষ্যৎবাণী সম্বলিত কিছু ঘটনা যা সম্পর্কে মনে করা হয় বা আশা করা হয় যেগুলো একবারেই পুরা হবে, তা যদি ক্রমান্বয়ে পুরা হয় বা অন্য কোনো সূত্রে পুরা হয়, যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে যে রুমি এবং ইরানি রাজত্বের চাবি কাঠি তার হাতে রাখা হবে, অথচ এটি স্পষ্ট যে ভবিষ্যৎবাণী পুরা হওয়ার পূর্বেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম এবং ইরানের ধনভাণ্ডারও দেখেননি আর চাবিও পাননি, কিন্তু সেই চাবি যেহেতু ওমরের হাতে আসা অপধারিত ছিল, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অস্তিত্ব প্রতিচ্ছায়া হিসাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তাই ছিল। সেই কারণে ওয়াহিতে হযরত ওমরের হাতকে রসূলুল্লাহর হাত আখ্যা দেওয়া হয়েছে। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যতক্ষণ পর্যন্ত ইমামের মাধ্যমে ইমামের সাহায্যের মাধ্যমে জ্ঞান না বাড়বে ততদিন পর্যন্ত ঝুঁকি বা হুমকি বা আশঙ্কা থেকে মানুষ মুক্ত নয়। এই বিষয়ের সাক্ষ্য ইসলামের প্রথম যুগে আমরা দেখতে পাই। এক ব্যক্তি যে কোরআনের লেখক বা কাতেব ছিল অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্যের কারণে তার উপর কোরআনের আয়াতের এলহাম হতো, যখন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াত তখন লেখাতে চাইতেন। একদিন সে ব্যক্তি ভাবল যে আমার এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পার্থক্যই বা কি, আমার প্রতিও এলহাম হয় আর এই কারণে সে তাকে ধ্বংস করা হয়েছে, এই ধারণার কারণে তাকে ধ্বংস করা হয়েছে, আর লেখা আছে যে কবরও তাকে নিজের ভিতর স্থান দেয়নি, বাইরে নিক্ষেপ করেছে। যেভাবে বালাম বাউরকে ধ্বংস করা হয়েছিল হযরত মুসার যুগে, তারও একই ধারণা ছিল যে আমি অনেক বড় নেক, অনেক বড় পুণ্যবান মানুষ। মসীমত বলছেন যে হযরত ওমরের প্রতি এলহাম হতো, তিনি নিজেকে কিছুই মনে করতেন না, আর প্রকৃত ইমামত যা আল্লাহ তাআলা আকাশ থেকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই ইমামের সমকক্ষ বা ইমামতের সমকক্ষ হওয়া পছন্দ করেন, বরং নিজেকে সেই ইমামের রসুল্লাহ তুচ্ছ দাস গণ্য করতেন। সে কারণে ঐশী কৃপা তাকে প্রকৃত ইমামত দান করেছেন। রসুল্লাহর মোকাবেলায় নিজেকে তুচ্ছ জ্ঞান করতেন, খোদা তালা অনুগ্রহ করে তাকে খলিফা নিযুক্ত করেছেন, যে যিনি নবীর নায়েব বা স্থলাভিষিক্ত হয়ে থাকেন। এরপর সেরুল খেলাফার 326তম পৃষ্ঠায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন আমার প্রভু আমার সামনে স্পষ্ট করেছেন যে আবু বকর ওমর ফারুক এবং হযরত ওসমান রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন পরম ইমানদার, বিশ্বাসী এবং হেদায়েতে সমৃদ্ধ ছিলেন। তারা সে সকল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তারা বিশেষভাবে ঐশী কৃপারাজির অবতরণ স্থল হয়েছেন, তত্ত্বজ্ঞানীদের একটি বিরাট জামাত, তাদের বিশেষত্বের সাক্ষী এবং তাদের গুণাবলীকে স্বীকার করতেন। তারা কেবল খোদার সন্তুষ্টির খাতিরে স্বদেশ ছেড়ে দিয়েছেন, সকল অভিযানে নির্দ্বিধায় অংশ নিয়েছেন, প্রচণ্ড দাবদাহের ভ্রুক্ষেপ করেননি আর ভয়াবহ রাতের পরোয়া করেননি, বরং বীর পুরুষের ন্যায় ধর্মের পথে তারা এগিয়ে গেছেন। এই পথে কোনো আত্মীয়তার পরোয়া করেননি, অন্য কারো প্রতিও ভ্রুক্ষেপ করেননি, বিশ্ব প্রতিপালকের সন্তুষ্টির জন্য সবকিছু জলাঞ্জলি দিতে প্রস্তুত ছিলেন। তাদের সৎকর্ম ছিল সৌরভিত, তাদের পছন্দনীয় কর্ম থেকে সৌরভ উচ্চারিত হয়, তা থেকে তাদের পদমর্যাদার বাগান এবং তাদের বাগানের সৌন্দর্যের দিকে ইশারা হয়। প্রভাতের মৃদুমন্দ বাতাস তাদের রহস্য এবং ভেদকে উন্মোচন করে এবং তাদের জ্যোতি আমাদের সামনে প্রকাশ পায়। সুতরাং এর সৌরভ তাদের পদমর্যাদার দিকে আমাদের পথের দিশা দেয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অন্যত্র বলেন, এই বিশ্বাস পোষণ করা আবশ্যক যে হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত জুন্নুরাইন অর্থাৎ হযরত ওসমান এবং হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম, তাদের সকলেই সত্যিকার অর্থে ধর্মের ক্ষেত্রে আমিন ছিলেন, আমানতদার ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় আদম, একইভাবে হযরত ফারুক এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু যদি ধর্মের প্রকৃত আমানতদার এবং রক্ষাকারী না হতেন, তাহলে আজকে কোরআনের কোন একটি আয়াত যে আল্লাহর পক্ষ থেকে ছিল তা বলা আমাদের জন্য কঠিন হতো। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পদমর্যাদা সম্পর্কে বলেন, সিরুর খেলাফার 358 পৃষ্ঠা থেকে এটি হুজুর পড়ছেন। এর অনুবাদ হল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মুত্তাকি, খোদাফেরু, পবিত্র এবং স্বচ্ছ ছিলেন এবং তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা রহমান খোদার দৃষ্টিতে সবচেয়ে প্রিয় এবং সর্বোৎকৃষ্ট বংশের সাথে সম্পর্কযুক্ত এবং যুগের নেতৃস্থানীয় মানুষ ছিলেন। পরাক্রমশালী খোদার বিজয়ী সিংহ এবং স্নেহশীল খোদার বীর যুবক, দানশীল, পবিত্র হৃদয় এবং এমন অসাধারণ এবং অনন্য সাহসী ছিলেন। এত সাহসী ছিলেন যে তার মোকাবেলায় গোটা শত্রুবাহিনী দণ্ডামান হলেও তিনি তার অবস্থান স্থান হত যুদ্ধের ময়দানের বা রণাঙ্গনের কেন্দ্রস্থল। তিনি সারাটা জীবন কষ্টদায়ক অবস্থার ভিতর কাটিয়েছেন। নিজ যুগে মানুষের জন্য নির্ধারিত তাকওয়ার উচ্চ মার্গে তিনি উপনীত ছিলেন। খোদার পথে ধন সম্পদ খরচ, মানুষের কষ্ট লাঘব, এতিম মিসকিন ও প্রতিবেশীদের দেখাশোনা করার ক্ষেত্রে তিনি ছিলেন সবার আগে। যুদ্ধে তিনি বহুমুখী বীরত্ব প্রদর্শন করতেন। তীর ও তরবারি পরিচালনায় তিনি আশ্চর্যজনক দক্ষতা প্রদর্শন করতেন। একই সাথে তিনি ছিলেন সুমিষ্ট ভাষী ও বাগ্মী। খুব গভীর ছিল তার ভাষা। তিনি তার বক্তৃতা মানব হৃদয়ের গভীরে প্রবিষ্ট করিয়ে মনের মরিচা দূর করতেন। নিজ বক্তৃতার দিগন্তকে যুক্তির আলোতে আলোকিত করতেন। বিভিন্নমুখী কাজে তিনি ছিলেন অসাধারণ পারদর্শী। এসব বিষয়ে তার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ ব্যক্তিকে পরাজিতের ন্যায় তার কাছে ক্ষমা চাইতে হতো, অর্থাৎ শিক্ষিতরাও তার সামনে কোনো অর্থ রাখত না। সকল কল্যাণময় কাজ, বক্তব্যের গভীরতা ও বাগ্মিতার ক্ষেত্রে তিনি ছিলেন উত্তম আদর্শ। যে তার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে সে নির্লজ্জতার পথ অবলম্বন করে। এরপর সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিমের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে, আমি পুনরায় সাহাবাদের অবস্থাকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরব। তারা রাসূলুল্লাহ সাল্লামের প্রতি ঈমান এনে কার্যত দেখিয়েছেন যে তারা খোদা যিনি দৃষ্টিসীমার বহু দূরে, যিনি মিথ্যার পূজারি, মানুষের দৃষ্টির আড়ালে এবং প্রচ্ছন্ন, তারা নিজ চোখে, হ্যাঁ সচক্ষে দেখেছেন। তবু বলো যে সেটি কি জিনিস ছিল যে কারণে তারা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি? জাতি ছেড়েছেন, দেশ ছেড়েছেন, ধন সম্পদ ছেড়েছেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। শুধু খোদার প্রতিই তাদের ভরসা ছিল। একমাত্র খোদার উপর ভরসার কারণে তারা এমন কিছু করে দেখিয়েছেন যে ইতিহাসের পাতায় খুঁজলে, দেখলে মানুষ আশ্চর্য হয়ে যায় যে তাদের ভিতর শুধু ঈমান ছিল, ঈমান ছাড়া আর কোনো কিছুই ছিল না। নতুবা এর মোকাবেলায় দুনিয়ার কীটদের ষড়যন্ত্র, পরিকল্পনা এবং সকল হীন চেষ্টা এবং পরিকল্পনা ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা দুনিয়ার কীটরা সফল হয়নি। এদের সংখ্যা, এদের জামাত, ধন সম্পদ সবকিছু বেশি ছিল, কিন্তু ঈমান ছিল না। শুধু ঈমান শূন্যতার কারণে তারা ধ্বংস হয়েছে এবং সফলতার চেহারা দেখেনি। কিন্তু সাহাবা সাহাবারা ইমানি শক্তির বলে সবকিছু জয় করেছেন। তারা এক ব্যক্তির আহ্বান শুনেছেন যিনি নিরক্ষর হিসেবে লালিত পালিত হয়েছেন, কিন্তু তার সত্যতা, নিষ্ঠা, সততা, আন্তরিকতার ক্ষেত্রে খ্যাতি রাখতেন। তিনি যখন বলেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, এটি শুনেই তারা তার সঙ্গ দিয়েছে এবং উম্মাদের ন্যায় তার অনুসরণ করেছে। আমি বলব যে শুধু একটি কারণে তাদের এই অবস্থা হয়েছে, তা হল ইমান। স্মরণ রেখো, আল্লাহ তাআলার পবিত্র সত্তায় ইমান অনেক বড় একটি বিষয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, খোলাফায়ে রাশেদীন, রাসূলুল্লাহ ইসলামের সাহাবা এবং মসীহ রসুল্লাহর সন্তান সন্ততির বা ওলাদের প্রতি ভালোবাসা, এটি রসুল্লাহর ভালোবাসার কারণে ছিল। আমি পূর্বেও উল্লেখ করেছি যে তিনি এটিকে ইমানের অঙ্গ মনে করতেন। অন্যত্র তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে বুজুর্গ এবং খোদাপ্রেমিকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, কিন্তু পদমর্যাদা দৃষ্টিতে রাখা আবশ্যক। সম্মান করতে হবে, কিন্তু সবার পৃথক পৃথক পদমর্যাদা রয়েছে, সেই নিরিখে তা প্রদর্শন করতে হবে। কোথাও সীমা লঙ্ঘন করে পাপে লিপ্ত হওয়া উচিত নয়, বাড়াবাড়ি করা উচিত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা অন্যান্য নবীদের যেন অবমাননা হয়। যে ব্যক্তি বলে যে সব নবী, এমনকি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইমাম হুসাইনের শাফায়াতের মাধ্যমে মুক্তি পাবে, এমন ব্যক্তি এমন একটি কথা বলেছে যার মাধ্যমে সব নবী এবং স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহর অবমাননা হয়। এরপর হযরত আলী এবং হযরত হুসাইনের সাথে সামঞ্জস্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন যে আলী এবং হুসাইনের সাথে আমার এক সূক্ষ্ম সামঞ্জস্য আছে, আর এই রহস্য পূর্ব এবং পশ্চিমের খোদা ছাড়া অন্য কেউ জানে না। আমি আলী এবং তার উভয় সন্তানকে ভালোবাসি, যে তাদের প্রতি শত্রুতা রাখে তার প্রতি আমি শত্রুতা রাখি, তা সত্ত্বেও আমি সীমা লঙ্ঘনকারী নই, জুলম অত্যাচারী নই। আর এটিকে আল্লাহ আমার সামনে যা প্রকাশ করেছেন তা অবজ্ঞা করা আমার জন্য সম্ভব নয়, আর আমি সীমা লঙ্ঘনকারীও নই। এটিও সিরুল খেলাফা থেকে নেওয়া হয়েছে। এই সামঞ্জস্যকে আরো স্পষ্ট করেছেন তিনি যে ইহুদি বৈশিষ্ট্যের মানুষেরা ইসলামেও একই রীতি অবলম্বন করেছে, নিজেদের ভুল বোঝাবুঝিকে পরিত্যাগ না করে সকল যুগে আল্লাহর পবিত্র লোকদের কষ্ট দিয়েছে। যে দেখো কিভাবে হযরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহুকে পরিত্যাগ করে সহস্র সহস্র নির্বোধ এজিদের অনুকরণ করেছে। ইমাম হুসাইনকে ছেড়ে সহস্র সহস্র নির্বোধ এজিদের অন্ধ অনুকরণ করেছে, আর নিষ্পাপ ইমামকে হাত এবং মুখে কষ্ট দিয়েছে এবং হত্যা না করে তারা ক্ষান্ত দেয়নি। আর বিভিন্ন সময়ে এই উম্মতের ইমাম এবং মুত্তাকি খোদাভেরুয়ার মোজাদ্দেদেরকে এরা কষ্ট দিয়েছে, কাফের, বেদিন এবং জিন্দিক তাদের নাম রেখেছে, সহস্র সহস্র সত্যবাদী তাদের হাতে কষ্ট পেয়েছেন। আর শুধু তাদের নাম কাফের রাখা হয়নি, বরং যথাসম্ভব তাদেরকে হত্যা, লাঞ্ছিত করা এবং কারাগারে প্রেরণ করা করতে তারা কুণ্ঠাবোধ করেনি। এমনকি আমাদের যুগ এসে গেছে ত্রয়োদশ শতাব্দীতে, বিভিন্ন স্থানে এরা নিজেরাই বক্তৃতা করত যে চতুর্দশ শতাব্দীতে ইমাম মাহদী এবং মসীহ মওউদ আসবেন, আর নেদেন পক্ষে তারা বলতো যে অনেক বড় এক মুজাদ্দেদের জন্ম হবে। কিন্তু চতুর্দশ শতাব্দীর শিরোভাগে যখন সেই মুজাদ্দেদ আসলেন, কেবল আল্লাহর এলহামেই তার নাম মসীহ মওউদ রাখেনি, বরং যুগের বর্তমান কার্যত এই ফতোয়াই দিয়েছে, যুগে এত নৈরাজ্য ছিল যে যুগই ফতোয়া দিয়েছে যে এর নাম মসীহ মওউদ হওয়া উচিত। তাকে এরা মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছে এবং যতটা সম্ভব ছিল তাকে কষ্ট দিয়েছে, আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে তাকে লাঞ্ছিত এবং নিশ্চিহ্ন করতে চেয়েছে, মিথ্যাবাদী সাব্যস্ত করেছে এবং লাঞ্ছিত এবং নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, হযরত মসীহ মওউদ ইসলাম আরো বলেন, আমি এই কাসিদায় অর্থাৎ যেই কবিতা লিখেছি তাতে হযরত ইমাম হুসাইন সম্পর্কে লিখেছি বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যা বলেছি, এটি মানবীয় কোনো কাজ নয়। নোংরা সেই ব্যক্তি যে পূর্ণাত্মা এবং পবিত্রদের বিরুদ্ধে বড় বড় কথা বলে। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে হোসাইন বা হযরত ঈসার মতো মুত্তাকিদের সম্পর্কে অপালাপ করে কোনো ব্যক্তি এক রাতও জীবিত থাকতে পারে না। আর মান আদ আলী ওয়ালিয়ানলি এই সতর্কবাণী তাকে তাৎক্ষণিকভাবে ধৃত করে। অতএব সৌভাগ্যবান সে, কল্যাণমণ্ডিত সে, যে স্বর্গীয় ইচ্ছাকে বুঝে এবং আল্লাহর কথা নিয়ে চিন্তা করে এবং ভাবে। হাদিস হল মান আদ আলী ওয়ালিয়ান, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আদান্তহু লিল হার্ব, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা রাখে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিচ্ছি। হযরত মুসলিমত বলেন যে আমি যা কিছু লিখি আল্লাহ তাআলার ইচ্ছায় এবং আল্লাহর ইশারায়, আল্লাহর নির্দেশেই লিখি। তিনি আরো বলেন, মোমেন তারা যাদের কর্ম তাদের ইমানের সত্যায়ন করে, ইমানের পক্ষে সাক্ষ্য দেয়, যাদের হৃদয়ে ইমান লেখা হয়, যারা খোদা এবং তার সন্তুষ্টিকে সবকিছুর উপর প্রাধান্য দেয়, তাকওয়ার সুখ্যাতি সুখ এবং সংকীর্ণ পথকে খোদার জন্য অবলম্বন করে, তার ভালোবাসায় তারা বিলীন হয়ে যায়, এমন সবকিছু যা প্রতিমার মতো আল্লাহর পথে বাদশা দেয়, তা নৈতিক অবস্থা হোক বা নোংরা অপকর্ম হোক, উদাসীন্য হোক বা আলস্য হোক, সবকিছু তারা ঝেড়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্য ইয়াজিদের জন্য এই সবকিছু ছিল না, এই ইহ জগতের ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে। কিন্তু হোসাইন পবিত্র এবং পবিত্রকারী ছিলেন, নিঃসন্দেহে সেই সমস্ত মনোনীতদের অন্তর্ভুক্ত তিনি, যাদের খোদা তাআলা নিজ হাতে পবিত্র করেন এবং নিজ ভালোবাসায় সমৃদ্ধ করেন। নিঃসন্দেহে তিনি জান্নাতের নেতাদের অন্তর্ভুক্ত। তার প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ রাখা ইমান নষ্ট হওয়ার কারণে এই ইমামের তাকওয়া, খোদার প্রতি ভালোবাসা, ধৈর্য, অবিচলতা, খোদা ভেরুতা আমাদের জন্য উত্তম আদর্শ। এই নিষ্পাপ ব্যক্তির পথ নির্দেশনার আমরা অনুসরণকারী, যা তিনি নিজে লাভ করেছেন। ধ্বংসপ্রাপ্ত সে হৃদয়ে যে তার প্রতি শত্রুতা রাখে, সফল সে হৃদয়ে যে কার্যত তার প্রতি ভালোবাসা রাখে এবং প্রকাশ করে, তার ইমান, তার চরিত্র, তার বীরত্ব এবং খোদাভীতি এবং ঐশী প্রেমের সমস্ত ছাপ প্রতিফলিত রূপে নিজের মাঝে গ্রহণ করে, যেভাবে এক স্বচ্ছ আয়না এক সুদর্শন মানুষের ছাপ দেখা যায়। এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার দৃষ্টির আড়ালে, যে তাদের অন্তর্ভুক্ত সে ব্যক্তি ছাড়া অন্য কেউ তাদেরকে মূল্যায়ন করতে পারে না, পৃথিবীর দৃষ্টি তাদেরকে চিনতে পারে না, কেননা তারা দুনিয়া এবং বস্তু জগৎ থেকে বহু দূরে অবস্থান করেন। এটি হযরত হোসাইনের শাহাদাতের মূল কারণ ছিল, কেননা তাকে পৃথিবী চিনেনি। পৃথিবী কখন কোন পবিত্র এবং মনোনীত ব্যক্তিকে তার যুগে ভালোবেসেছে যে হোসাইনকে ভালোবাসবে? তাই হযরত ইমাম হোসাইনকে তুচ্ছতাচ্ছিল্য করা এটি চরম ইমানহীনতার পরিচায়ক। আর যে ব্যক্তি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বা পবিত্র ইমামদের যে কোনো বুজুর্গকে তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে বা অবমাননাসূচক কোনো কথা তার সম্পর্কে উচ্চারণ করে, এমন ব্যক্তি নিজের ইমানকে ধ্বংস করে, নষ্ট করে। কেননা আল্লাহ তাআলা সেই ব্যক্তির শত্রু, সে ব্যক্তির প্রতি শত্রুতা রাখেন যে তার মনোনীত এবং প্রিয়দের প্রতি শত্রুতা রাখে। তো এই হল সেই সত্তর এবং ন্যায় নীতি ভিত্তিক শিক্ষা, আর মুসলমানদেরকে এক হাতে একত্রিত সমবেত করা এবং ফেরকাবাজি দূর করার শিক্ষা, যা খোদার প্রেরিত এবং মনোনীত ব্যক্তি আমাদেরকে দিয়ে গেছেন, যিনি এই যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান দাস হিসেবে শান্তি এবং নিরাপত্তার শিক্ষা নিয়ে এসেছেন। আল্লাহ করুন উম্মতে মুসলিমা যেন এই শিক্ষাকে বুঝে। ফেরকাবাজি, নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং হত্যা এবং খুনাখুনি থেকে বিরত হয়, যেন ইসলাম একটা নতুন মহিমায় পৃথিবীর প্রান্তে প্রান্তে স্বীয় উজ্জ্বল্য এবং দীপ্তি প্রকাশ করতে পারে। খোদা তালা করুন মহরমের মাস সর্বত্র যেন নিরাপদে শান্তিপূর্ণভাবে কেটে যায়। মুসলমানের হাত এবং জিহ্বা থেকে যেন সব মুসলমান নিরাপদ থাকে। মুসলমান দেশসমূহের সার্বিক অবস্থা আর বিশৃঙ্খলা এবং নৈরাজ্য থেকে বাঁচার জন্য দোয়া করুন। বড় ভয়াবহ অবস্থার সম্মুখীন অধিকাংশ মুসলমান দেশ। আল্লাহ তাআলা সকল প্রকারের দুষ্কৃতকারীর হাত থেকে, তাদের দুষ্কৃতি থেকে ইসলাম এবং মুসলমানদের রক্ষা করুন। মুসলমান দেশে, অধিকাংশ মুসলমান দেশে যেভাবে বলেছি, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং নৈরাজ্য রয়েছে, যে কারণে সেই সমস্ত স্থানের শান্তি বিঘ্নিত হচ্ছে। উন্নতির পরিবর্তে তারা খুব দ্রুত অবনতির গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সার্বিক অর্থনৈতিক ব্যাকুলতা এবং উৎকণ্ঠার কারণ। যেখানে পাশ্চাত্য এর ফলে প্রভাবিত হচ্ছে, মুসলিম মালিক মুসলিম দেশসমূহ প্রভাবিত হচ্ছে, সারা বিশ্বে প্রভাবিত। একটি তৃতীয় বড় ভয়াবহ পরিস্থিতি যা সামনে আসছে তা হল বাজ্যত পৃথিবী খুব দ্রুত বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মানবতার প্রতি দয়া করুন, তাদেরকে বিবেক বুদ্ধি দিন। আজকাল অনেক বেশি দোয়া করা উচিত আর সকল প্রকারের সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر